আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারে বুথ স্তরে দলীয় কর্মীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে বিহার বিধানসভা নির্বাচনে প্রচার অভিযান শুরু করতে চলেছেন। এদিকে জেডিইউ 57 জনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ইউপিএর মহাজোটের আসন ভাগাভাগি নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রাক্তন সেনাকর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার পরিমাণ 100% বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লির ভারত মণ্ডপমে এশিয়ার বৃহত্তম রেলওয়ে প্রদর্শনীর উদ্বোধন করে বলেছেন, গত 11 বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে রেলের আধুনিকীকরণে এক নতুন মাত্রা যোগ হয়েছে। সুপ্রিম কোর্ট দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে অক্টোবরের 18 থেকে 21 তারিখের মধ্যে নির্দিষ্ট সময়ে আতশবাজি বিক্রি ও পোড়ানোর অনুমতি দিয়েছে। ভারত সপ্তমবারের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদে নির্বাচিত। যুদ্ধবিরতির পর রাষ্ট্রসংঘ গাজায় ত্রাণ বণ্টনের পরিমাণ আরও বৃদ্ধি করবে বলে জানিয়েছে। ইংল্যান্ড 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ বিহারে বুথ স্তরে দলীয় কর্মীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে বিহার বিধানসভা নির্বাচনে প্রচার অভিযান শুরু করতে চলেছেন। মেরা বুথ সবসে মজবুত এই প্রচার অভিযানে তিনি দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন। প্রধানমন্ত্রী বলেন, দলের একনিষ্ঠ কর্মীরা বিহারে বিজেপি এনডিএ এর জয় সুনিশ্চিত করার জন্য পূর্ণ শক্তি নিয়োজিত করে কাজ করছেন। তাঁর সঙ্গে আলাপচারিতা তাদের মনে নতুন উৎসাহের সঞ্চার করবে। উল্লেখ্য, 243 আসন বিশিষ্ট বিহার বিধানসভা নির্বাচনে আগামী 6 ও 11 নভেম্বর ভোট নেওয়া হবে। ভোট গণনা 14 নভেম্বর। এদিকে ভারতীয় জনতা পার্টির পর বিহারে জনতা দল ইউনাইটেড জেডিইউ তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। 57 জনের এই তালিকায় স্থান পেয়েছেন অধিকাংশ বর্তমান বিধায়ক ও মন্ত্রী। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ঘনিষ্ঠ সহযোগী গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার নালন্দা আসনে প্রার্থী হচ্ছেন। এছাড়া জলসম্পদ মন্ত্রী বিজয় কুমার চৌধুরী সরাইরঞ্জন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জেডিইউ সভাপতি উমেশ কুশওয়াহা মাহানার আসনে প্রার্থী হয়েছেন। জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা বলেছেন, কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় তালিকাও প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আগামীকাল নির্বাচনী প্রচার শুরু করবেন। অন্যদিকে বিহারে বিজেপি প্রধান দিলীপ জয়সওয়াল বলেছেন, প্রতিটি দলই আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করেছে, তারপর তারা প্রার্থীদের নাম ঘোষণা করছেন। পাটনায় ইউপিএর মহাজোটের আসন ভাগাভাগি নিয়েও জোরদার আলোচনা চলেছে। আজকের মধ্যেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আশা করা হচ্ছে। তারপরেই ঘোষণা করা হবে প্রার্থী তালিকা। কংগ্রেস পরিষদীয় দলের নেতা শাকিল আহমেদ খান বলেছেন, আসন ভাগাভাগি নিয়ে রফা প্রায় চূড়ান্ত। এদিকে সিপিআইএমএল প্রার্থীরা আরা, আরওয়াল, পালিগঞ্জ ও জিরাদেই আসনের জন্য মনোনয়ন দাখিল করেছেন। সিপিআইও 6টি আসনে ও বহুজন সমাজ পার্টি 40টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে অর্থের ব্যবহার রুখতে নির্বাচন কমিশন এনফোর্সমেন্ট এজেন্সিগুলির জন্য নির্দেশিকা জারি করেছে। রাজ্য পুলিশ, রাজ্য আবগারী দপ্তর, আয়কর দপ্তর সহ বেশ কয়েকটি এনফোর্সমেন্ট এজেন্সিকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। বিভিন্ন জায়গা থেকে এ পর্যন্ত 34 কোটি টাকা নগদ অর্থ, মাদক ও মদ উদ্ধার করা হয়েছে। বিজেপি জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, ওড়িশা ও তেলেঙ্গানায় আসন্ন উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। জম্মু কাশ্মীরের বাদগামে আগা সৈয়দ মহসিন ও নাগরোটায় দেবযানী রানাকে দলের প্রার্থী করা হয়েছে। ঝাড়খণ্ডের ঘাটশিলা আসনে বাবুলাল সোরেন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ওড়িশার নুয়াপড়ায় প্রার্থী হচ্ছেন জয় ঢোলকিয়া। তেলেঙ্গানার জুবিলি হিলস আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন লঙ্কালা দীপক রেড্ডি। এই আসনগুলিতে ভোট নেওয়া হবে 11 নভেম্বর, ফল ঘোষণা করা হবে 14 নভেম্বর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রাক্তন সেনাকর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার পরিমাণ 100% বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছেন। প্রাক্তন সেনাকর্মীদের কল্যাণমূলক কাজের জন্য সংশ্লিষ্ট দপ্তর এই প্রকল্প রূপায়িত করবে। বর্তমানে প্রতিটি ক্ষেত্রে মাসিক যে 4,000 টাকা সহায়তা বাবদ দেওয়া হয় তা বাড়িয়ে করা হচ্ছে 8,000 টাকা। এর ফলে যে সমস্ত প্রাক্তন সেনাকর্মীর কোনো পেনশন নেই এবং তাদের 65 বছরের বয়সী বিধবা তারা উপকৃত হবেন। এছাড়াও প্রাক্তন সেনাকর্মীদের উপর নির্ভরশীল দুটি শিশুর জন্য শিক্ষা ভাতাও মাসিক 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হচ্ছে। নির্ভরশীল পরিবারের সদস্যদের বিবাহের জন্য অনুদানও 50,000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 1,00,000 টাকা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, এবছর 1 নভেম্বর ও তারপর থেকে এজন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে। বছরে প্রায় 257 কোটি টাকা খরচ হবে এই খাতে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে এশিয়ার বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে প্রদর্শনী ষোড়শ আন্তর্জাতিক রেলওয়ে ইকুইপমেন্ট এক্সিবিশন 2025-এর উদ্বোধন করেছেন। 15টিরও বেশি দেশের 450-এরও বেশি অংশগ্রহণকারী এতে যোগ দিচ্ছেন। অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, গত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রেলের আধুনিকীকরণে এক নতুন মাত্রা যোগ হয়েছে। দ্রুত গতিতে এই আধুনিকীকরণের কাজ এগিয়ে নিয়ে যেতে প্রতি বছর বিনিয়োগ হচ্ছে 2,56,000 কোটি টাকা। এই সময়কালে 35,000 কিলোমিটারেরও বেশি রেলপথ নির্মাণ করা হয়েছে। রেল এখন এক প্রধান রপ্তানি হাব হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং সম্প্রতি ভারতে নির্মিত রেলের যন্ত্রাংশ আফ্রিকাতেও রপ্তানি করা হয়েছে।
We have 35,000 kilometers of tracks built in the last 11 years, 46,000 kilometers of railway tracks electrified in the last 11 years, phenomenal number, 40,000 new coaches manufactured, first bullet train project is now 325 kilometers done, and recently I visited both Surat and Bilimora stations, that is the first section which will be opened in 2027, work is going on at a very, very rapid pace.
অনুষ্ঠানে ভারতের শিল্প মহাসংঘ সিআইআই এর মহানির্দেশক চন্দ্রজিৎ ব্যানার্জি বলেন, এই প্রদর্শনীতে রেল প্রযুক্তি ও ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ভারতের উদ্ভাবন ও অবদানকেই তুলে ধরা হয়েছে। এই সম্মেলন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে ভারতের অংশীদারিত্বের সম্পর্ক স্থাপনে বিশেষ সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
To connect global investors with Indian Railways modernization journey, which is so much phenomenal. And if I just have to say what's happened, what we have experienced in the last few years and months is speed and execution. And of course, we'll have to laud our honorable minister and the government for really providing this phenomenal speed and execution for making things happen.
তিন দিনের এই প্রদর্শনীতে অমৃত ভারত ও তেজস কোচ, বন্দে ভারত ট্রেন, কলকাতা মেট্রো এবং নম ভারত ট্রেন প্রদর্শিত হচ্ছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট আজ এক উল্লেখযোগ্য রায়ে অক্টোবরের 18 থেকে 21 তারিখের মধ্যে দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে আতশবাজি বিক্রি ও পোড়ানোর অনুমতি দিয়েছে। তবে শুধুমাত্র সকাল 6টা থেকে 7টা এবং রাত 8টা থেকে 10টা নির্দিষ্ট এই সময়ে এই অনুমতি কার্যকর হবে। প্রধান বিচারপতি ভূষণ আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ বলেছেন, এই নির্দেশিকা শুধুমাত্র স্বল্প সময়ের জন্য। উৎসব পালন ও পরিবেশ সুরক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে এক সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্তকে অভিহিত করেছে শীর্ষ আদালত। এই অনুমতি দানের পাশাপাশি বেঞ্চ একটি বিস্তারিত খসড়াও তৈরি করেছে। এতে বলা হয়েছে, আতশবাজিগুলি শুধুমাত্র নির্ধারিত জায়গা থেকেই বিক্রি করা যাবে। এছাড়া বাজি নির্মাতাদের ওপরেও নিয়মিত নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে টহলদারি টিমকে। দিল্লি সরকার সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, দীপাবলির মতো পবিত্র উৎসবে পরিবেশ সুরক্ষার দিকটি বজায় রেখেই মানুষের ভাবাবেগ ও উৎসাহের মেলবন্ধন এই সিদ্ধান্ত। ভারত সপ্তমবারের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদে নির্বাচিত হয়েছে। 2026 থেকে শুরু হয়ে এই সদস্যপদ পরবর্তী 3 বছরের জন্য কার্যকর থাকবে। সাধারণ সভায় ভারতের নির্বাচনের পর রাষ্ট্রসংঘে দেশের স্থায়ী প্রতিনিধি পি হরিশ জানান, মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি ভারতের অবিচল অটুট দায়বদ্ধতার প্রতিফলন হল এই নির্বাচন। রাষ্ট্রসংঘ গাজায় ত্রাণ বণ্টনের পরিমাণ আরও বৃদ্ধি করবে বলে জানিয়েছে। সাম্প্রতিক যুদ্ধবিরতির পর এই অঞ্চলের সার্বিক পরিস্থিতির উন্নতিতে রাষ্ট্রসংঘের ত্রাণ সরবরাহ কার্যালয়কে ইসরায়েল গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে। 817টি ত্রাণ বোঝাই ট্রাক সেখানে প্রবেশ করেছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট বিজ্ঞানী ভারতরত্ন ও দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন ডক্টর কালামকে একজন দূরদর্শী বিজ্ঞানী ও প্রকৃত স্বদেশপ্রেমী হিসেবে অভিহিত করেন। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী এক বার্তায় ডক্টর কালামকে দূরদর্শী এমন এক ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন যিনি তরুণ প্রজন্মকে উৎসাহিত করেছিলেন।
कलाम साहब का जीवन इतना व्यापक, विशाल और गहरा रहा है कि उनको याद करने का गर्व होता है। लेकिन साथ में कसक भी रहती है कि काश वो हमारे साथ होते तो ये जो कमी महसूस होती है इसको कैसे भरना, ये हम सब के लिए एक चुनौती है। और मुझे विश्वास है कि अब्दुल कलाम जी के आशीर्वाद से उन्होंने हम देशवासियों को जो शिक्षा दीक्षा दी है उसे हम अवश्य उसको पूरा करने का भरपूर प्रयास करेंगे।
ইংল্যান্ড 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেছে। রিগায় কোয়ালিফায়ার ম্যাচে তারা 5-0 গোলে লাতভিয়াকে পরাজিত করার সুবাদে এই সাফল্য লাভ করল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ বিহারে বুথ স্তরে দলীয় কর্মীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করতে চলেছেন। জেডিইউ 57 জনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। খবর শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।